সর্বতোভাবে মৃত্যু। শুনেছেন এখানে গুরু মহারাজের যে ওই টেপ রেকর্ডারেতে তার একটা বক্তৃতা আনন্দপাড়াতে বক্তৃতা হয়েছিল, সেই বক্তৃতা এক জায়গায় তিনি বুঝাতে গেছেন ওই জগতের পিতামাতা পারমার্থিক ক্ষেত্রের পিতামাতা বা স্বয়ং ভগবানের সঙ্গে যে সম্পর্ক স্থাপন তার ভিতরে পার্থক্যটা কি আছে বুঝাতে গেছেন। সেই জন্য তিনি কতগুলো যুক্তির অবতারণা করেছেন। তিনি বললেন জগতের মা বাপেরা অনেকে অসন্তুষ্ট হয়ে পড়েন অনেক সময় পুত্র কন্যাগণের পরে, কেন না ওদের ব্যবহারে আচরণ এবং তাদের কাছে যেন কিছু দাবি করেন। তার কি দাবি? না ছেলে যখন তখন নিশ্চয়ই মা বাপ আমরা আমাদের খাওয়াবে, এবং অনেক ক্ষেত্রে এমন হয় যে পিতামাতার একটা চিন্তাই থাকে ছেলে বড় হলে আমাদের ভরণ পোষণ করবে দায়িত্ব নেবে, ঠিক এমন একটা চিন্তা নিয়েই বসে থাকেন। সেসব ক্ষেত্রগুলো বিচার করতে গিয়ে গুরু মহারাজ এক জায়গায় বলেছেন যে দুনিয়ার লোক অনেকেই বলে আর নীতিশাস্ত্রে তো লেখা আছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা হচ্ছেন স্বর্গ, পিতা হলেন ধর্ম, প্রিয়ন্তে সর্বদেবতা। পিতার যদি সম্মান করা যায় তাহলে স্বর্গের সবাই খুশি হন, কথাগুলো বলা হয়েছে। এই কথা বলে গুরু মহারাজ আরেকটা প্রমাণ উদ্ধার করেছেন, সেটা বলছেন কি মাকে লক্ষ্য করে কথাটা এসেছে। তারপরে জননী জনভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, তাহলে পিতাকে তো স্বর্গ বলা হলো আর মায়ের কথা যখন আসছে তখন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, তাহলে জননী তিনি তো স্বর্গাদপি গরীয়সী, তিনি স্বর্গ থেকেও আরো গরীয়সী আরো শ্রেষ্ঠা। এখন যখনই এই কথা পাশাপাশি নিয়ে বিচার করা যাচ্ছে তখনই পিতা বলছেন বারে হ্যাঁ তাহলে তো দেখছি মায়েরই সম্মান বেশি হচ্ছে, বাবা আমি আমার সম্মান কম হয়ে গেল তাহলে তো মায়ের সম্মানই বেশি হচ্ছে। স্বর্গাদপি গরীয়সী, ঠেলাঠেলি আরম্ভ হয়ে গেল স্বামী স্ত্রীতে। এই কথা বলে বলতে চাচ্ছেন বুঝাতে চাচ্ছেন সত্যই গরিয়ান কে সত্যই গরীয়সী কে, সেই বিচারটা। পার্থিব জগতের বিচার একরকমের কিন্তু পরমার্থের বিচার আর এক রকম, ওটা বুঝাতে চাচ্ছে পার্থক্যটা। পার্থিব জগতের এ সুখৈষণা বিত্তৈষণা এগুলো আছে পার্থিব জগতে, কিন্তু সাধন ভজনের রাজ্যে ওই রকম ধরনের পার্থক্য নাই। সেখানে সকলেরই মূল মালিক হচ্ছেন এক অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্রনন্দন, তিনি হলেন একমাত্র লক্ষ্য। তার স্বামীরও তিনি লক্ষ্য, স্ত্রীরও তিনি লক্ষ্য, পিতামাতারও সেই লক্ষ্য, পুত্র কন্যাগণেরও সেই একই লক্ষ্য। সেখানে কোনো বিরোধ নাই, সাধন ভজনের ক্ষেত্রে ওই জন্য বিরোধ থাকে না, সেখানে একটা সঙ্গতি থাকে একটা মিলন থাকে, যেটা পার্থিব জগতে লৌকিক ব্যবহারিক জগতে সম্ভব করা হয় না। যদি আমরা একই স্বার্থে কমন কজে যদি আমরা সাধনার ক্ষেত্রে যদি অগ্রসর হই তাহলে এটা বুঝতে পারা যায়, সেখানে কোনো বিরোধ নেই, সেখানে মিলঝুল আছে পূর্ণভাবে। সাধন ভজনের ক্ষেত্র এই জন্যই একটু আলাদা আলাদা করে দিয়েছেন, যারা হরিভজন করেন এবং যারা করেন না দুটো সেকশন। ওই মুকুলিত চেতন এবং বিকশিত চেতন মনুষ্য তার ভিতরে পার্থক্য বিচার করেছেন। মানুষের চেহারা পেয়েছি আমি, কিন্তু মনুষ্যত্বের কোনো দাবি রাখতে পারছি না। কে ভগবান, কে কেষ্ট বিষ্ণু, কি গুরু, কি ভক্তি, কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, কোনো জানবার আগ্রহ নাই। খাই যাই আর কাশি বাজাই। শুধু বললাম, খেলাম, হাগলাম, বললাম আর কি। সাধারণ মানুষের মতো চেহারা আছে, এখানে কৃষ্ণ সেই জিনিসই বুঝাচ্ছেন মা বাপকে লক্ষ্য করে। পিতামাতার গ্রেডেশন আছে, গুরুর গ্রেডেশন আছে, শাস্ত্র বিচার করেছেন ভাগবত, ভাগবত হল নিরপেক্ষ পরিদর্শক, নিরপেক্ষ নীতি, এরকম ধরনের নিরপেক্ষ নীতি কেউ কখনো বলতে পারবেন না। ওই জন্যই ওই শ্লোকের অবতারণা, গুরুর ন শস্যাৎ, স্বজন ন শস্যাৎ, পিতা ন শস্যাৎ, জননী ন শস্যাৎ, দৈবং ন তৎসন্ন প্রতিষ্ঠ শস্যাৎ, ন মুচয়েত যক্ষমুপীত মৃত্যুম। এইরকম ধরনের সুন্দর শ্লোক স্বয়ং ভগবানের মুখোক্তি হলো, তাই হল শ্রীমৎ ভাগবত, ভগবানের বাণীরূপ বিগ্রহ এই শাস্ত্র ভাগবত। ভগবানকে যেমন পূজা করা হয় ফুল তুলসী দিয়ে, ফুল চন্দন দিয়ে, তেমনি এই শাস্ত্রকেও সেই রকমই পূজা করা হয়, অভিন্ন বস্তু। কিন্তু ওই বিচার তো আমরা বুঝতে পারি না, বিচার তো মাথায় ঢোকে না। গুরু, সে গুরু গুরু নয়, সে কি হবে? গুরু ছাড়তে বলছেন মশাই, গুরু ছাড়া যায় নাকি? যারা অগুরু, অগুরু কিন্তু সেন্ট নয়, তথাকথিত গুরু, তারা শিখিয়ে দেন, ওরে গুরু ছাড়তে নেই রে, গুরু ছাড়তে নেই, গুরুর ন শস্যাৎ। শাস্ত্র কি বলছেন? সেই গুরু গুরু নন, স্বজন ন শস্যাৎ, সেই স্বজন স্বজন নয়, পিতা ন শস্যাৎ, সেই পিতা পিতা নয়, সেই জননী জননী নয়, সেই পতি পতি নয়, কে? আমাকে যিনি মৃত্যুর হাত থেকে রক্ষা করতে না পারেন, আসন্ন মৃত্যু। অর্থাৎ মানুষ তো সবসময় ধ্বংসের দিকে এগিয়ে চলেছে, সর্বতভাবে মৃত্যু পথযাত্রী আমরা, তার হাত থেকে রক্ষা করবেন কে? সাধন ভজন যিনি শিক্ষা দেবেন, সাধন ভজন পথে যিনি পরিচালিত করবেন, তিনি হলেন গুরু। ওই সব কথাগুলো এখানে লক্ষ্য করে বলছে, নমচৈত্যা সমপীত মৃত্যুম, যিনি আমাকে পরমার্থ পথে পরিচালিত করতে না পারেন, যিনি আমার আত্মকল্যাণ চিন্তা না করেন, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই বলে দিয়েছি। এই সর্বস্তরে কথাগুলো আছে, ভাগবতের ভিতরে আছে, আবার রাধা ঠাকুরিনী দাঁড়িয়ে আছেন এখানে আমাদের সামনে, উনি ওই রকম জাতীয় কথা বলেছেন। প্রজন্তু বান্ধবা সর্বে নিন্দন্তু গুরবৌজনা তথাপি পরমানন্দ গোবিন্দ মম জীবনম বলছে। আমার বন্ধু বন্ধু বান্ধব, তথাকথিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাকে পরিত্যাগ করেন, করুন। নিন্দন্তু গুরবৌজনা, আমার গুরুজন যারা আছেন তারা আমাকে নিন্দা করছেন হয়তো, করুন, আমার বলবার কিছু নাই। তথাপি পরমানন্দ গোবিন্দ মম জীবনম, তথাপি শ্রী গোবিন্দই আমার জীবনের স্বরূপ, আমার প্রাণনাথ, আমি তাকে ছাড়তে পারব না। পরশী দুর্জন বলে কুবচন সে মোর চন্দন চুয়া, তোরা কুলবতী ভজ নিজপতি থাক ঘরে কুল, করে দিচ্ছি। নিষ্ঠার কথা বলছেন, ভগবানের প্রতি নিষ্ঠা ওখানে প্রকাশিত হয়েছে। সুতরাং দুনিয়াদারির কথা একরকমের আর অপ্রাজ্ঞ দুনিয়ার কথা একরকমের। সাধন ভজনে যারা চরম ভাবে চরমোন্নত পরমোন্নত যারা, তাদের বিচারের মধ্যে ওগুলো আছে। পার্থিব অলৌকিক জগতের ব্যবহারিক জগতের শ্রেষ্ঠত্ব একরকম, আর পারমার্থিক বিচার আর এক রকমের। এগুলো পাশাপাশি রেখে বিচার করব আর আছে এখানে। তাই বলছেন, হে পিত হে মাত, আমরা পরাধীন ছিলাম, আপনাদের সেবা করতে পারি নাই, আমাদের ওইসব দিন বৃথা অতিবাহিত হয়েছে। তৎক্ষণ মাতর নৌ পরতন্ত্র আকুর্বত উর্বাং শুশ্রূষাং ক্লিষ্টয়ুর দুরিদা ভৃশম। হে পিত মাত, আমরা পরাধীন শত্রু কর্তৃক বিষয়ে উৎপীড়িত ছিলাম, আপনাদের সেবা করতে পারি নাই, আমাদের ক্ষমা করুন। শেষকালে ক্ষমা প্রার্থনা করছেন পিতামাতার কাছে, আপনারা আমাদের সব অপরাধ ক্ষমা করুন, অনেক দোষ ত্রুটি করে ফেলেছি, জ্ঞাতসারে অজ্ঞাতসারে সব ক্ষমা করুন। ভগবান কেন এরকম ক্ষমা চাচ্ছেন? ভগবানের ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে? যিনি ভগবান তিনি আবার ক্ষমা চাইবেন? তার আবার দোষ ত্রুটি কিছেন? তার কোনো দোষ ত্রুটি নেই। তথাপি জগতের শিক্ষার জন্য পিতামাতার সামনে এই আচরণ রাখছেন, গুরুজনের কাছে এই আচরণ রাখছেন। সুখদেব বলছেন, হে রাজন সর্বভূতান্তর্যামী, মায়া মনুষ্য বিগ্রহ কারুণ্যময় নরাকার পরব্রহ্ম ভগবান কৃষ্ণের এই রূপ বাক্যে মোহিত হয়ে দেবকী এবং বসুদেব তাদিওকে ক্রোড় দেশে গ্রহণ করলেন। হাত জোড় করেছিলেন ছেলের কাছে, দুই ছেলের কাছে, এখন হাত খুলে গেছে। এমন করে ভগবান বলেছেন, স্তব স্তুতি করেছেন পিতামাতার, সব ভুলে গেছে। তখন তাদের ক্রোড় দেশে গ্রহণ করে আলিঙ্গন করে প্রীতিলাভ করলেন। হে রাজন তৎকালে অশ্রুধারায় পুত্রগণকে অভিষিক্ত করতে লাগলেন, কিন্তু স্নেহ পাশে আচ্ছাদন বাষ্প উদ্গম কণ্ঠাবরোধ হেতু তারা কোনো কথা বলতে পারলেন না, স্বর আর বেরোচ্ছে না। ভগবান কৃষ্ণ এইরূপে পিতামাতাকে আশ্বস্ত করে মাতামহ উগ্রসেনকে যদুবনের রাজা করলেন। কংস বধ হয়েছে তো, রাজা নেই তো, রাজা ছাড়া রাজত্ব চলবে? রাজা মানেই প্রজা, রাজা মানেই রাজত্ব, তো কি করে চলবে রাজত্ব? তাই উগ্রসেনকে রাজা করলেন। উগ্রসেনের কি বাহাদুরি আছে? কংস তো তাকে বন্দী করে রাজা হয়েছিল। মুসলিম রাজত্বে এমন অনেক উপাখ্যান আছে, এমন অনেক ইতিহাস আছে। তো এখানে কংস নিজে পিতাকে বন্দী করে রাজা হয়েছিল, এখানে উগ্রসেনকে কৃষ্ণ বলছেন আপনি রাজা হন আমাদের। তার কি বাহাদুরি ছিল? যিনি বন্দী জীবন যাপন করেছেন বহুকাল, ভগবান তার প্রতি এত দয়া মায়া দেখাচ্ছেন কেন? বিশেষ ভক্ত তিনি, সেই জন্যে দয়া মায়া। একটা শ্লোক রয়েছে, লোকটি কার আমার ঠিক মনে নেই, ব্যধস্যাচরণম ধ্রুবস্য চ বয়ঃ বিদ্যা গজেন্দ্রস্য কা কুব্জায়া কিমু নাম রূপমধিকং কিং তৎসুদাম্ন ধনম বংশকু বিদুরস্য যাদবপতি রুগ্রস্য কিং পৌরুষম। প্রশ্নগুলো করে গেছেন, শেষকালে উত্তর হচ্ছে কি? ভক্তিয়া দুশ্যতি কেবলম নচ গুণৈর ভক্তিপ্রিয় মাধব। ওইটা বলছেন এক পত্রকার। ভক্তি আতুষ্টি কে বলাম, ভক্তির দ্বারাই ভগবান পরিতুষ্ট হন। নচ গুণের ভক্তির প্রিয় মাধব, ভগবান ভক্তির বর, কেবল ভক্তির বর চৈতন্য গোসাই, সেটা দেখাচ্ছেন। এদের কোনো বাহাদুরি ছিল না, ব্যাধের কি আচরণ ছিল বলছেন, ধ্রুবের এমন কি বয়স ছিল তিনি ভগবানকে লাভ করেছেন,
বিদ্যা গজেন্দ্র চকা গজেন্দ্র, তার এমন কি বিদ্যা ছিল, বিদ্যা বুদ্ধি ছিল,
খুব যার এমন কি রূপ গৌরব ছিল, সুদামাবিপ্রের কি ধন ছিল, বিদুরের কি বংশ গৌরব ছিল, ভক্তির দ্বারা তিনি ভগবানকে বশীভূত করেছিলেন, তাই কৃষ্ণ আজ তার পক্ষে ব্যবস্থা নিচ্ছেন। সেজন্য বলছেন আপনি আমাদের রাজা হন। তিনি তাহাকে বললেন হে মহারাজ, বলছেন উগ্রসেনকে, আমরা আপনার প্রজা, আপনি আমাদেরকে যথেষ্ট আজ্ঞা করুন, যা বলবেন তাই শুনব।
যজাতির সাথে যাদবগণের সিংহাসনে উপবেশন নিষিদ্ধ যজাতি অন্তপদ নিচ্ছে, সেজন্য আমি তো বিধিমন্ত, সেজন্য আমার সিংহাসনে বসবার অধিকার নাই। বলে আপনি তো বিধিমন্ত,
কর্তা কৃষ্ণ কংস ভয়ে পলায়িত, যদু বৃষ্ণি অন্ধক মধু দশার প্রভৃতি বংশোদ্ভব প্রবাস বাস পীড়িত, নিজ জ্ঞাতি ও আত্মীয়গণকে নানা দেশ থেকে আনায়ন করে তাদের আবার বসিয়ে দিচ্ছেন। কংসের ভয়ে সমস্ত সামন্তরাজারা সব পালিয়ে গেছে দেশ ছেড়ে, কৃষ্ণ এবং বলদেব তাদের আবার ফের ফিরিয়ে এনে ওগো রাজত্ব পাল্টে গেছে, এসো না তোমরা, আর ভয় নাই, এখন রাম রাজত্ব আবার আরম্ভ হয়ে যাবে, ভয় কি, তোমরা এসো সব। তাদের সব ডেকে ডেকে এনে যার যেখানে সব বসিয়ে দিয়ে সম্মান টম্মান দিয়ে বসিয়ে দিলে,
তারা কৃষ্ণ বলদেবের ভুজে বলেন তোর পরিরক্ষিত এবং কি অভিষ্ট লাভে পূর্ণ কাম হলে বলরাম এবং কৃষ্ণ থেকে তাদের যাবতীয় সন্তান দুর্ভূত হলো। তারা প্রতিদিন প্রীতি সহকারে কৃষ্ণের নিত্য প্রমিত কান্তিযুক্ত সহাস দৃষ্টি
মুখকমল নিরীক্ষণ করে সবাই বুঝে সুখ ভোগ করতে লাগে। তন্মধ্যে যারা বৃদ্ধ ছিলেন তারাও নিরন্তর প্রিয় নেত্র দ্বারা কৃষ্ণের বদন কমল সুধা পান করতে করতে অতিশয় বল ও ওজশালী তরুণ ভাব প্রাপ্ত হলেন। যারা বৃদ্ধ ছিলেন তারাও সব যুবা হয়ে গেলেন। যারা এখানে বৃদ্ধ হাজির আছেন তাদের নিশ্চয়ই লোভ হবে, ভগবানের কথা শ্রবণ করলে, ভগবত কথা অনুশীলন করলে তাহলে বৃদ্ধ যুবা হয়? বলে হ্যাঁ হয়। ভগবত কথা অনুশীলনের ফলে বৃদ্ধ যুবা হয়ে যাবে। এখানে গেলেন বলছেন সেই ভাবটা ধরে সবাই হে রাজন, অনন্তর বসুদেব পুরোহিত গর্ভবী এবং অন্যান্য ব্রাহ্মণ মন্দারা বিধি অনুসারে পুত্রোদ্দয়ের উপনয়ন সংস্কার সম্পাদন করলেন। এতদিন পুত্রের উপনয়ন হয়নি, বয়স কিন্তু হয়ে গেছে, সময় মতো উপনয়ন সংস্কার হতে পারেনি, দেরি হয়ে গেল। তাই যখন পুজো দিচ্ছে অঞ্চলটা মরেছে, তাই এখন গর্ভবীকে দেখেছেন যতগুলো পুরোহিত গর্ভবতী অন্যান্য ব্রাহ্মণ মহিলারা বিষয়ে বলরাম কৃষ্ণ জন্মদিনে ব্রাহ্মণ মহিলাকে ধনদান করা হয়েছিল। রাজা কংস এই সকল ভূমি অপহরণ করেছিল, আবির্ভাব দিনেতে বসুদেব মনে মনে দান করেছিলেন 10,000 ধেনু। আজ সুবিধা হয়েছে রাজগোস্ত তার নিজের লোকের হাতে, উগ্রসেন রাজা মানে তার নিজের লোক, হাতের লোক, তাই সুবিধা হয়েছে। সেই সকল কথা স্মরণ করে মহামতি বসুদেব রাজগোষ্ঠ থেকে সেই দশ সহস্র ধেনু আনয়ন করে বিপ্রবন্ধে দান করলেন। অনন্ত যদুকুলাচার্য গর্গমণির নিকট থেকে উপনয়ন সংস্কার লাভ করে বলরাম এবং কৃষ্ণ উভয়ে দ্বিজত্ব লাভ করলেন। ভগবান দ্বিজত্ব লাভ করলেন, বামন ঠাকুর বলছেন আমি কৃষ্ণ বিষ্ণু মানি না, তাকেও কেউ মানবে না। কৃষ্ণকে যিনি মানবেন না ওই গয়লার ছেলেটাকে, তার নিজেরও জাতি গেল, তাকেও কেউ মানে না। প্রণাম মন্ত্রের ভিতরে রয়েছে না, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম। তা জগতের হিতকারী বান্ধব ব্রাহ্মণেরও বান্ধব। তা যদি কেউ বলেন আমি ব্রাহ্মণ মশাই, আমি ও গয়লার ছেলেটাকে মানি না, তাহলে তার বামনাই গেল, বামনাই বুদ্ধি সব গেল, তার স্থান নাই জগতে দুনিয়ায়। এখানে যে ভগবান যার জাতিপাতির বিচার নাই, তিনি আবার বর্ণাশ্রম ধর্ম নিজে পালন করে শিক্ষা দিচ্ছেন, গুরুগৃহে গেছেন ব্রহ্মচর্য পালন করতে, বেদাধ্যয়ন করতে যাচ্ছেন, পৈতে হল তার, তিনি দ্বিজ হলেন। জন্মনা জায়তে শূদ্র, ব্রাহ্মণের ঘরের ছেলে জন্মগ্রহণ করলেও শূদ্র, আবার শূদ্রের ঘরেও শূদ্র, সংস্কার আর দ্বিজোচ্চতে। যখন তার উপনয়ন সংস্কার হবে তখন তিনি দ্বিজত্ব লাভ করবেন। জন্ম না জায়াতি শূদ্র, সংস্কার আর দ্বিজোচ্চতে, বেদ পাঠক ভবেন বিপ্র, যখন তিনি বেদপাঠই হবেন তখন তিনি হলেন বিপ্র। ব্রহ্মজনাতীতি ব্রাহ্মণ, যিনি ভগবানকে জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তত্ত্বজ্ঞ, তিনি ব্রাহ্মণ। পরব্রহ্ম ভগবানের তত্ত্ব যিনি সম্ভবভাবে অধিগত হয়েছেন তিনি হলেন ব্রাহ্মণ। খুলে দাও, ব্রহ্মজনাতীতি ব্রাহ্মণ। আজকাল এই শ্লোকটাকে পাঠ পরিবর্তন করে লেখা হচ্ছে। আপনারা পিএম লাক্ষী পাঁচই ব্যবহার করেন কি বলতে আজকাল এই শ্লোকটি উল্টো পাল্টা করে লেখা হচ্ছে। আপনারা পিএম লাক্ষী পঞ্জিকা ব্যবহার করেন বোঝা, তার ভিতরে শেষের দিকে দেখবেন এই শ্লোকটা লেখা হয়েছে, জন্ম না জায়তে, জন্ম না ব্রাহ্মণ দিন, জন্ম না জায়তে শূদ্র না লিখে পাঠ পরিবর্তন করে লেখা হচ্ছে জন্ম না ব্রাহ্মণ দিন। জন্ম না ব্রাহ্মণ গিয়ে যদি জন্মের থেকে তিনি যদি ব্রাহ্মণ হলেন, তাহলে ব্রহ্মজনাতীতি ব্রাহ্মণ এর সামঞ্জস্য কোথায়? এটা শিক্ষিত সমাজ পণ্ডিত সমাজ এটা নিয়ে আজ আলোচনা করছেন, কিন্তু আমরা একটু শয়তান বেশি, সেই জন্য এটা নিয়ে আমরা বেশি আলোচনা করতে চাচ্ছি। যদি জন্মের থেকেই ব্রাহ্মণ বলেন তিনি, তাহলে ব্রহ্মজনাতি কি ব্রাহ্মণ এই কথা কেন আসছে? সেখানে তো একটা অধিকার ভেদের কথা রয়েছে। অতঃপর নিখিল বিদ্যার আকর্ষণ সর্বজ্ঞ জগদীশ্বর বলরাম কৃষ্ণ অনুসূচিত আচরণে সক্রিয় শতসিদ্ধ বিমল জ্ঞান গোপন করে গুরুকুলে বাসের জন্য অবন্তীপুর বাসী শান্তিগরী গুরুর নিকট গমন করলেন। গুরুগৃহে বাস করতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে, বেদাধ্যয়ন করতে হবে, ভগবান দেখাচ্ছেন, তা নাহলে কেউ করব না আমরা ওটা। সেই জন্য ভগবানের এই কষ্টকর পরিশ্রম জগতের শিক্ষার জন্য প্রয়োজন, তার কোনো দরকার নেই, কিন্তু যেহেতু তিনি অভিজ্ঞ লোকশিক্ষক ত্রিলোক গুরু সেই জন্য দেখাতে হচ্ছে আচরণটা, তা নাহলে হবে না। আপনি আজরি ধর্ম জীবের শিকার, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়, এই কথাটা এর ভিতরে আছে। জিতেন্দ্রিয় বলরাম কৃষ্ণ উভয় গুরু বিষয়ে আনন্দিত আচরণ গ্রহণ করে অন্যকেও সেই রূপ আচরণ শিক্ষা দিতে লাগলেন। যত্ন ভক্তি সহকারে দেবদার নেয় গুরুর সেবা করতে লাগলেন। গুরু শান্তিগুলি তাদের শুদ্ধ ভাবযুক্ত আনুগত্যে সন্তুষ্ট হয়ে অঙ্গ ও বংশ সকলের সঙ্গে নিখিল বেদ উপদেশ করলেন।
যখন দেখছেন শিষ্য শিষ্যের লক্ষণ পেয়েছেন খুঁজে, শিষ্যের যে লক্ষণ তার মধ্যে বর্ণনা আছে, শাস্ত্রকে বিভিন্ন জায়গায় রয়েছে, সদ্বৃদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নে না সেবায়া উপদেশান্তি সে জ্ঞান জলিনা সপ্তদর্শিনা। এই শ্লোকেতে শিষ্যের যে লক্ষণ থাকা উচিত সেটি দেখতে পেয়েছেন গুরু সঞ্জীবনী। তাই ভগবান যদি শিষ্য তাকে উপদেশ করছেন যে অথপর মন্ত্র দেবতা জ্ঞান সহ ধনুর্বে মন্যাদি ধর্মশাস্ত্র মীমাংসা প্রভৃতি গ্রন্থ তর্কবিদ্যা রাজনীতি সমাজনীতি অর্থনীতি সর্ববিধ রাজনীতি কথাই সবই উপদেশ করলেন। একাধারে কোন কিছু বাদ দেননি। অনেকে বলেন সাধুরা তারা তো সবটা জানে না, গুরু তিনি গৃহস্থ হলে ভালো, কেন না ওর তো সবটা জানা নেই, দীক্ষা না করলে সংসার না করলে
তো সবটা জানা হয়নি ওর। ডাবল প্রমোশন ট্রিপল প্রমোশন পেতে পারেন অনেকে, দুই এক ক্লাস না পড়েও উপরে প্রমোশন হতে পারে, ওটা অস্বীকার করবার কোনো উপায় নেই। ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস, ব্রহ্মচর্য থেকেই সন্ন্যাস কেউ গ্রহণ করতে পারেন, আবার কেউ পরপর অগ্রসর হতে পারেন, সকলের পক্ষে একই আইন নয়। আগেই বলেছি আমি যে আইনের ব্যতিক্রম আছে ঘটে, এখনো সেই রকম। তিনি বলছেন যে একাধারে সদ্গুরু তিনি সবই উপদেশ করেছেন, সর্বজ্ঞ গুরু মানে সর্বজ্ঞ, যদি তিনি লঘু হন তাহলে সর্বজ্ঞ নন, কিন্তু যখন গুরু শব্দ প্রয়োগ করব তখন তিনি সর্বজ্ঞ। তার কোনটা জানা নাই এ কথা বলা চলবে না। আরে সাধু সন্ন্যাসীরা ওরা সবটা জানেন না, ওরা ওই ধর্ম নিয়ে থাকেন, ধর্মের কতগুলো কথা আছে সেইগুলোই ওরা বলেন, বুকনি কতকগুলো, বুকনি শব্দ বাবার হয় আজকাল সমাজ, কতগুলো বুকনি ঝেড়ে দেন, ধর্ম কথাটা বুকনি নয়। সাধন ভজনের অতি কল্যাণজনক যে ব্যবস্থা সেটি হল শাস্ত্র উপদেশ, সেটা নিয়ে যদি আমরা নিজেদের জীবনে আচরণ করতে পারি, সেটা জীবনে যদি প্রতিফলিত করতে পারি, তবেই যথাযথরূপে কার্য হবে। আমি করব পাঁচজনেও করুক, ঠিক সেই রকম ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা পোষণ, তার ভিতরে কল্যাণ রয়েছে। তাই বলছেন এখানে তিনি সব রকম উপদেশ করেছেন, রাজনীতি সমাজনীতি অর্থনীতি ধর্মনীতি একাধারে সব কিছু উপদেশ করেছেন, অর্থাৎ গুরুর গুরুত্বের মধ্যে এগুলি সবই আছে। উনি এইটা জানেন ওইটা জানেন না এ কথা বললে মিথ্যা হয়ে যায়, ভুল কথা বলা হয়ে যায়। পূর্ণত্ব লাভ করেছেন যিনি, তো পূর্ণের ভিতরে আবার কি কথা, যেকোনো জিনিস আছে তার ভিতরে, যেকোনো রূপ জ্ঞান তার ভিতরে রয়েছে প্রমাণিত। যখন লক্ষ টাকা তার ভিতরে, হাজার টাকা দশ হাজার টাকা একশো টাকা আছে, আমি বলবো মুখে বলবো লক্ষ টাকা, অথচ কাজের বেলায় বলবো এক টাকাও নয়, ভুল কথা হলো, থিওরি ভুল হলো, সেই বিচার হিসাবটা এখানে দেখিয়েছেন। হে রাজহংসে একাগ্র চিত্ত সর্ববিদ্যা প্রবর্তক অমর প্রধান বলরাম কৃষ্ণ, একবার উপদেশে সমস্ত বিদ্যা বিষয়ে জ্ঞান লাভ করলেন। দেখি আমাদের লেখাপড়া শেখায় একবারে অ ক খ থেকে আরম্ভ করে ওদিকে ম্যাট্রিক পাস করতে গেলে যেমন আট দশ বছর কেটে যাচ্ছে, সেরকম শিক্ষা
ভগবান শিক্ষা লাভ করতে গেছেন গুরুগৃহে, তিনি তো সর্বজ্ঞ ভগবান, তার সবই জানা আছে। তথাপি জগতের শিক্ষার জন্য তিনি গেছেন, জগতের শিক্ষার জন্য। সময় তার বেশি লাগে না। চতুষ্ষষ্ঠী অমরাত্র মধ্যে চতুষ্ষষ্ঠী কলা বিদ্যা অধ্যায় সমাপ্ত করলেন। শুনলে অবাক হবেন আপনারা, তার তো সবই জানা আছে। চৌষট্টি দিনে চৌষট্টি কলা বিদ্যা অধ্যায় তার সমাপ্ত, দু মাস চার দিনের মধ্যে। অনন্ত সেই গুরু দক্ষিণা আজকালকার মতো অবশ্য নয়, এখন শিষ্যরা সব গুরুদেবকে সব অর্ধচন্দ্রাদি অনেক কিছু দক্ষিণা দেয়, সেরকম দক্ষিণা নয়, ঠিক ঠিক দক্ষিণা। এদিকে দেরি হয়ে গেছে, সময় তো সংক্ষেপ, সেই জন্য শুধু উঁচু দুই এক লাইনে আমি বলে দিই। দক্ষিণা যখন বললেন কি দক্ষিণা দেব, তখন গুরুদেব নিজে ঠিক করতে পারেন, তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন, তারপরে ঠিক করলেন। ওদের ছেলেটি মারা গিয়েছিল সমুদ্রের ধারে খেলা করতে করতে, বললেন ওই মরা ছেলেটিকে ফিরিয়ে এনে দিতে হবে। এই হল দক্ষিণা। বলরাম এবং কৃষ্ণ দুজনেই সেই গুরুপুত্রকে সঞ্জীবনীপুর থেকে নিয়ে এলেন, নিয়ে এসে গুরুদেবকে দিলেন, এই নেন আপনার ছেলে ফেরত দিলেন। ভগবানের পক্ষে সবই সম্ভব, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম ইতি ঈশ্বরা। সাধারণ মানুষ যা পারে তিনি অনায়াসে পারেন, সাধারণ মানুষ যা পারে না অনায়াসে তিনি পারেন। সব জিনিসকে উল্টে দিয়ে তিনি একটা নূতন জিনিস স্থাপন করতে পারেন, সে ক্ষমতা ভগবানের আছে। সেরকম অসাধ্য সাধন করেছেন, গুরু দক্ষিণা দিয়েছেন, ঠিক সদ্গুরুর আচরণ দুরকম হয়, একটা হলো তার নিজস্ব আচরণ আর একটা হলো লৌকিক জগতের আচরণ, দুটো সমান হয় না। ভগবানের আচরণ দুরকম, একটা তার নিজস্ব আচরণ আর একটা হলো লোকশিক্ষার জন্য আচরণ। তার নিজস্ব আচরণ যদি সাধারণ জীব যদি অনুকরণ করতে যায় সর্বনাশ হয়ে যায়। অনুসরণ আর অনুকরণ দুটো শব্দ, তা আমরা গুরুর অনুসরণ করব, অনুকরণ করব না। আনুকরণিক প্রবৃত্তিটা আসে মর্কটদের, দে আর ফন্ড অফ মিমিকিং, তারা অনুকরণ প্রিয়। সুতরাং আমরা অনুকরণ করব না, অনুসরণ করব, বাণীর অনুসরণ করব। কেন? যেহেতু সদ্গুরু এবং তার বাণী দুই অভিন্ন, সেজন্য বাণী রূপ যে বিগ্রহ শাস্ত্র তার কৃপা, এবং স্বয়ংরূপ ভগবানেরও কৃপা লাভ হয়। সেই মাধ্যমে আমাদের অগ্রসর হতে হবে, তা নাহলে আমাদের উপায় নেই। থাকে এই পর্যন্ত, অধ্যায় শেষ হচ্ছে। মনসা কল্পদ্রুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।
I have no desire to be born a Brahma, a Vastrati. Yamata Janani Gaita Panaya Prabhu Guru Pati Guru Sarko Mahatana. Father, mother, lover, son, Lord, protector, husband, here O Kana says Bhakti Vinada, Lord of Radha, the word my life. সূর্য
কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু পথে গোপেশা গোপিকা কান্তে তত্ত্বকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনী বর কৃপা করি গৌরব মাঝে গর্জুনে আজ্ঞা দিল মোরে বোঝে বসি করি হরিনাম গান কিন্তু কবে যোগ্যতা রবি এ দাসে দয়া করি চিত্ত স্থির হয়ে সকলে শৈবে কান ভজিবে হরি শৈশবে যৌবনে জর সুখ অভ্যাস হল মন্দ নিজ কর্ম দোষে দেহ ভজনের বার্ধক এখন পঞ্চরোগে হত কেমনে ভজিব বল কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে শুভি ভল গুরুদেব কৃপাঙ্কুর 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 বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি দিয়া পদ ছায়া সদয়ে আমার তোমার চরণ ধরি ছয়ে বেগদমি ছয়ে গোদশনি ছয়ে গুণ দেহ দাসে বসেছি সঙ্গে রোয়াসে একাকি আমার নাহি পায়ে বল হরি নাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিও কৃষ্ণ নাম ধনে আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই তব পাচে পাচে কৃষ্ণ ধনে ধনী তুমি কৃষ্ণ ধনে মহাজন তুমি কৃষ্ণ ধনে কাঙাল আমি তুমি দিলে দিতে পারো তোমারও শক্তি আছে আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই তব পাচে পাচে জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর জয় ঠিক আর বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য জীবে দয়া করি সপার্শ্ব দেশ অবতারী অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে চাও শিখায়াছ সরঙ্গ স্বর্ণাগতি হইবে যাহা তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার রূপ রঘুনাথ পদে মোরার প্রার্থনা কর এ সদা নরোত্তম দা রূপ রঘুনাথ পদে মোরা প্রার্থনা কর
হরিকথা মাহাত্ম শ্রমণে বলছেন কি শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণ। প্রথমে শ্রবণ, প্রথমে শ্রবণ না করলে কীর্তন সে করতে পারে। আবার বলছেন বিক্রীড়িতম ব্রজু বধুবি ইদং চ বিষ্ণু সধ্যান্যতু শুনি শুনিয়াদ অথ বরণীর। প্রথমে হরিকথা শ্রবণ করবে সদ্গুরু নিকটেতে বৈষ্ণব নিকটেতে সৎবিদ যে বৈষ্ণব আছে তাহার নিকটে, তারপরে বর্ণন করবে। প্রথমে বর্ণন করবে না। আর বলছেন শ্রবণ কীর্তন জলে করে এসো, শ্রবণ প্রথমে তারপরে কীর্তন পরে। এইরকম হতে সর্বত্রই দেখা যায় যে হরিকথা শ্রবণে অপূর্ব মহত্ব রয়েছে। হরিকথা যদি ওইরকম হতে ব্যক্তি নিকটেতে যদি না শোনা যায়, তত্ত্ববিদ এবং যারা গুরু সেবা করেছেন বৈষ্ণব সেবা করেছেন যারা এই সমস্ত সুযোগ পেয়েছে তাহাদের নিকটে যদি না শ্রবণ করা যায় তাহলে বর্ণন করবার দরকার হয়। তা আমি প্রায় দেখি যে সে পূজ্যপাদ মহারাজ বাহারেই থাকেন, নদীতে আসবার কম সুযোগ থাকে, এখানেতে সকলেই আমরা তার নিকটে যে হরিকথা শ্রবণ করব সুযোগ খুব কম আমরা পাই। আমরা যদি এই সবগুলি হরিকথা যদি না শ্রবণ করি ওই রকম হয় ব্যক্তির মুখেতে, তা আমাদের মঙ্গল কিরকম হয়ে হল? যিনি প্রভুপাদের হরিকথা শুনেছেন, প্রভুপাদের দর্শন করেছেন, তাহাদের যারা কৃপা প্রাপ্ত যে গুরুপাদ পদ্ম গোসাই মহারাজ তারপরে নেমী মহারাজ প্রভৃতি যে আমরা নামও জানি না তাহাদের সঙ্গে ইত্যাদি পেয়েছেন, তাহার মুখে আজকে এরকম বহুদিনের পরে সুযোগ আমরা লাভ করেছি যে ব্যাস পূজার সময় ইনাকে আমরা পেয়েছি। এখন আমার মতন কাক লোকের অতত্ত্ব ব্যক্তির এই কথা না শ্রবণ করে, যদি এইরকম হয় ব্যক্তিগণের আমরা হরিকথা যদি শ্রবণ করি তাহলে তো আমাদের মঙ্গল হবে। অতএব যারা এইরকম সুযোগ আমরা আর নষ্ট করতে চাই না, আমরা আজকে দিনেতে আর বেশি সময় নাই, এই সময় পূজ্যপাদ মহারাজের নিকটেতে বহুদিনের পর আমরা সুযোগ লাভ করেছি, প্রায় তো থাকেন না ব্যাস পূজার সময়, অতএব আমরা সকলেই ইনার হরিকথা শ্রবণ করবার জন্য আমরা তৃষিত আছি। আর দু একদিন আমরা সামান্য দু চার মিনিট শুনেছি তাতে আমাদের তৃষ্ণা নিবারিত হয়, আর বলকি এই কথা শ্রবণ করবার আমাদের আরো তৃপ্তি যাতে হোক এরকম একটু লালসা আছে। অতএব আমরা আমি সকলের পক্ষে থেকে আমরা আমি নিবেদন করি যে পূজ্যপাদ মহারাজ আজকে কিছু গুরুপাদ পদ্মের কিছু মহিমা বর্ণন করে আমাদেরকে এই তৃষ্ণা নিবারণ করে।
শাস্ত্রে আমরা পাই যে এইজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, সেই ভজন চাতুর্য আমার শিক্ষা হয়নি বলেই সেই জন্যই আমার ঘাড়ে অনেক রকম ধরনের বোঝা এসে পড়ছে। আর কৃষ্ণগণ চতুরতা রক্ষা করেই তারা কিছু বলতে চাচ্ছেন না, কেন না তাদের ভাণ্ডার হয়তো ফুরিয়ে যাবে মনে করছেন। ভাণ্ডার তাদের যথেষ্ট ভাণ্ডার সঞ্চিত আছে, তা হলো আমার পরে যখন কিছু পরীক্ষার ক্ষেত্র এসেছে তখন আমাকে পড়া দিতেই হবে, উপায় নেই, পাশ করবো কি ফেল করবো তা দয়াল বৈষ্ণবগণ বিচার করবেন, এবং তাদের আজ্ঞা পালন করাটাই আমার সব থেকে বড় ধর্ম বলে আমি বিবেচনা করছি। আমি এর আগে একদিন সামান্য কিছু বলবার সুযোগ পেয়েছিলাম, তাতে জানিয়েছিলাম যে গুরু বৈষ্ণববর্গের মহিমা কীর্তনই হলো আমাদের অন্তঃকরণ শুদ্ধি চিত্তশুদ্ধির একমাত্র মহৌষ। তা আজও ঠিক সেইভাবে আমাদের পরম গুরুদেবের শুভাবির্ভাব তিথি উপস্থিত হয়েছেন। পরম গুরুদেবের কথা কিছু, সরস্বতী ঠাকুরের কথা কিছু আলোচনা করতে গেলেই তার সঙ্গেই গুরুপাদ পদ্মের ইতিহাস মহিমা বিজড়িত। তাকে বাদ দিয়ে সরস্বতী ঠাকুরের সম্বন্ধে কিছু বলা যায় না, তাই তাকে নিয়েই কিছু বলবার চেষ্টা করব। সেদিন আলোচনার ক্ষেত্রেতে এইটুকু আমি নিবেদন করতে চেয়েছিলাম যে গুরুবর্গের যে পূজা বা ব্যাস পূজা তার মানেই হল গুরুবর্গের সমস্ত সেবকগণ এবং তার উপরওয়ালা সমস্ত গুরুবর্গ সকলকে কেন্দ্র করেই গুরুর মহিমা কীর্তন। যেহেতু গুরুবর্গ তারা সরল, যেহেতু তারা সকলকেই গুরু বলেই সম্মান দিতে পারেন, সেই জন্যই তারা মহন্ত গুরু, সেই জন্যই তারা জগৎগুরু। এই কথা সরস্বতী ঠাকুরের উক্তির মধ্যে আছে। প্রত্যেককে গুরু বলে বোধ করা এবং দর্শন করা, এইটাই হল তাদের মহত্ব। আর গুরুত্বের প্রধান মাপকাঠি বোধ হয় এইটা, গুরু যিনি তিনি কাকর সেবক করে দেখেন না, তিনি সবাইকে গুরু বলেই দর্শন করেন। এই দর্শনটাই হলো পরম মুক্ত গণেরই দর্শন। এটা আমি সেবক হতে পারি নাই, আমি সেবক হওয়ার চেষ্টা করছি, আর আমারই সব গুরুবর্গ তারা তাদের সামনেই আমি হাজির আছি, আর তারা আমার গুরুবর্গ, একটা এটা একটা অদ্ভুত বিচার। শ্রীল প্রভুপাদ সরস্বতী ঠাকুরের প্রথম যেবার ব্যাস পূজা অনুষ্ঠান হয়, অর্থাৎ যা আইন আছে নিয়ম, তাতে সন্ন্যাসীর ত্রিদণ্ডী জ্যোতির 50 বর্ষ পূর্তি বৎসরে এই ব্যাস পূজা অনুষ্ঠানের বিধান আছে। তদনুসারেই প্রভুপাদ সরস্বতী ঠাকুর তাঁর গুরু পূজা বেশ নিয়ম নিষ্ঠার সঙ্গে একটা আরম্ভ করেছিলেন। যদিও গুরু পূজা নিত্য ব্যাপার, তিনি বরাবরই তাঁর গুরুপাদ পদ্মের প্রতি শ্রদ্ধা বিশিষ্ট, তথাপি একটা বিশেষ দিনে একটা বিশেষ ক্ষেত্রেতে এই ব্যাস পূজা আরম্ভ হয়েছিল। সেই ব্যাস পূজার অভিভাষণে তিনি অনেক কথাই বলেছিলেন, তার ভিতরে একটা কথা আমার মনে পড়ে। এখানে তিনি বলেছিলেন যে আমার সামনে যারা বসে আছেন, যারা আমার জন্য অনেক কিছু রচনা পাঠ করেছেন, তারা সবই আমার গুরুবর্গ। সম্বোধন করতে গিয়ে তিনি বলেছেন বিপদ উদ্ধারণ বান্ধবগণ। তাহলে তিনি যেন খুব বিপদে পড়ে গেছেন, তাই তাকে উদ্ধার করবার জন্য তার বান্ধবগণ সব হাজির আছেন। সম্বোধনটা দেখুন, এগুলো তো শিখবার বিষয়। অমানি মানব ধর্মে দীক্ষিত হতে না পারলে কীর্তনের অধিকার নেই। এখন কীর্তনের অধিকার পেতে গেলেই তাহলে তো শ্রবণ দরকার আছে। তা একজন তো শ্রবণ হয়নি তার বলে এড়িয়ে গেলেন, কিন্তু আমার তো শ্রবণ হয়নি, তথাপি আমাকে কিছু বলতে হচ্ছে, বলতে হবে। তা আমি মনে করি আমি বৈষ্ণব বর্গের কাছে আমি পড়া দিচ্ছি, এইটাই আমার শিক্ষা। শ্রীল প্রভুপাদ সরস্বতী ঠাকুর এই জগতে এসেছিলেন কি খুব ভালোভাবে বিতরণ করবার জন্য প্রভুপাদ সরস্বতী ঠাকুরের আগমন আবির্ভাব এই জগৎ। একটা কথা বলতে পারা যায়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস আমাদের এই ব্যাস পূজার একটা বিশেষ স্থান অধিকার করেছে। যদিও শ্রীকৃষ্ণ পঞ্চক, ব্যাস পঞ্চক, সনকাদি পঞ্চক, আচার্য পঞ্চক, তত্ত্ব পঞ্চক ইত্যাদির পূজা অনুষ্ঠান এবং তাদের প্রতি শ্রদ্ধা আরোপ করবার বিধিবিধান রয়েছে, একটা জিনিস খুব সুন্দরভাবে লক্ষ্য করা যায়, সকলের প্রতি শ্রদ্ধা আরোপ করতে হচ্ছে, কেউ কাউকে বাদ দিয়ে না। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি স্বয়ং নারায়ণ হয়েও বেদ বিভাগ করছেন, জগতে ভগবত কথা প্রচার করবার দায়িত্ব নিয়েছেন, বেদ বিভাগ করে, যাকে কথায় বলা হচ্ছে ব্যাস নারায়ণ স্বয়ং। তো তিনি তার বক্তব্য যেভাবে রেখেছেন শাস্ত্রাদিতে সেটা আমরা বুঝতে পারছি না, তাই পরবর্তীকালে দেখা যাচ্ছে অন্যান্য ঋষিগণ, অন্যান্য গুরুবর্গ তারা তার টিকা ভাষ্য টিকা টিপ্পণী ইত্যাদি করেছেন, সেটাও বুঝতে পারছি না। পরবর্তীকালের গুরুবর্গ আবার তার উপরে টিকা ভাষ্য ব্যাখ্যা বিবৃতি ইত্যাদি রেখেছেন, ঠিক এইভাবে চলে এসেছে। কিন্তু শাস্ত্রের যে নিগূঢ় তাৎপর্য রহস্য সেটা আমরা ঠিক ঠিক অনুধাবন করতে পারি না বলেই এইরূপ ব্যাখ্যার প্রয়োজন হয়। তো সেই কথাই গৌড়ীয় বেদান্তাচার্য বলদেব বিদ্যাভূষণ পরবর্তীকালে প্রকাশ করেছেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রকাশ করবার পরে, তারপরে অন্যান্য আরো যারা আছেন নরোত্তম ঠাকুর ইত্যাদি সমস্ত গুরুবর্গ এরা প্রকাশ করেছেন, তারপরে দেখা যাচ্ছে ভক্তি বিনোদ ঠাকুর তিনি সেটা বিশেষভাবে আবার বেদ বেদান্ত পরিষদ গীতা ভাগবত বিভিন্ন শাস্ত্রের তাৎপর্য খুব প্রাঞ্জল ভাষায় প্রকাশ করেছেন। এখন ভক্তি বিনোদ ঠাকুরের যে অবদান বৈশিষ্ট্য সেটা থেকেও তার যে ভাষা খুব সহজ সরল ভাষা। আর প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনিও ভক্তি বিনোদ ঠাকুরের বিচারের উপরেও ব্যাখ্যা দিয়েছেন, ভাষার দিক থেকে মনে হয় ওটা খুব কঠিন সরস্বতী ঠাকুরের ভাষা, কিন্তু যারা ওতে প্রবেশ করেন দেখা যায় তাদের কাছে ওটা খুবই সহজ সরল। অর্থাৎ তত্ত্বদর্শন যখন আমরা আলোচনা করবার চেষ্টা করি, তার ভিতরে প্রবেশ করবার একটা প্রয়াস পাই, তখন কিন্তু সহজ সরল বলেই মনে হয়, সেখানে ভাষা শৈলী কোনো কিছু বাধার সৃষ্টি করে না। সরস্বতী ঠাকুর তিনি ভক্তি বিনোদ ঠাকুরকে প্রকাশ করেছেন বলতে হবে, সরস্বতী ঠাকুর তিনি গৌড়ীয় গোস্বামী গুরুবর্গের কথা প্রকাশ করেছেন, গোস্বামী গুরুবর্গ তাঁর উপরওয়ালাদের কথা প্রকাশ করেছেন, ঠিক শেষকালে গিয়ে দাঁড়াবে সেই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসে বেদ বিভাগ এবং তার শ্রেষ্ঠ যে গ্রন্থ যার সঙ্গে অন্য কারো কিছু তুলনা চলে না, যাতে এক কথায় গ্রন্থ সম্রাট গ্রন্থ চক্রবর্তী বলা হয় শ্রীমদ ভাগবত, সবটাই সবটারই যদি ব্যাখ্যা হয় শ্রীমদ ভাগবতম লেখা আছে সেটা ভাগবতের মধ্যেই রয়েছে। অর্থয়ম ব্রহ্মসূত্রাণাম ভারতার্থ বিনির্ণয় গায়ত্রী ভাষ্যরূপ সু বেদার্থ পরিবৃহিত। কোনটার অর্থ নির্ণায়ক গ্রন্থ, গায়ত্রীর ভাষ্য ইত্যাদি, কিন্তু সব এসব কথার ব্যাখ্যা আমরা একাধারে ভক্তিবৃন্দ ঠাকুরের শিক্ষার মধ্যে পাই, সরস্বতী ঠাকুরের শিক্ষার মধ্যে পাই। আবার সরস্বতী ঠাকুরের যে গ্রন্থ, যে ভাষা, সেখানেও যেটা আমাদের বোধগম্য হচ্ছে না, আমার মনে হয় সেটা প্রকাশ করেছেন সরস্বতী গুরু ভাগবতন। গ্রন্থ তো পড়ি, কিন্তু তার উপরে প্রবৃত্ত কি হয় না, কোথায় গ্রন্থকারের কোন উদ্দেশ্য, কেন তিনি সেই ভক্তি কেন প্রকাশ করেছেন, এটা সকলের বোধগম্য হয়। এটা বোধগম্য কখন হয়, যখন তার ভিতরে ডুবে যেতে পারি আমরা, তখনই সেটা সম্ভব। অর্থাৎ এক কথায় বলতে গেলে আক্ষরিক বিদ্যা, শব্দজ্ঞান, এর দ্বারা কিন্তু সেটা বোঝা যায়। প্রত্যাবর্তী বিশ্বাস প্রয়োজন আছে, এবং তাদের করুণা, অহেতুকি করুণা লাভ করলে তখনই বোধহয় এটা বোধগম্য হয় না, তাদের সাক্ষাৎকৃতা সাপেক্ষ ব্যাপার। অনেক কিছু বলা যায়, প্রেম যাদের খুব ভালো আছে তারা বহু জিনিস বলতে পারে, তো সেটা আসা যায় দুইজন কিছু প্রয়োজন আমাদের। আর সাধন ভোজন মানেই চাই, সেই জন্য আমরা এখানে সকলেই সমবেত হয়েছি। এর গোড়ার কথাই হচ্ছে আমরা শ্রবণ করব, আমরা কীর্তন করব, আমরা স্মরণ করব, কিন্তু সবটার ভিতরেই প্রাণ থাকা চাই। সরস্বতী ঠাকুরের উক্তির মধ্যে দেখা যায় প্রাণ আছে তার, সেদিকে প্রচার প্রতিষ্ঠাকালীন কৃষ্ণগাথাটা, কৃষ্ণগাথা ছিল প্রতিষ্ঠাকালীন, মানে জড়িয়ে প্রতিষ্ঠা করছি প্রাণবন্ত, সেটা সেখানে প্রচারটাকে প্রাণবন্ত বলছেন। প্রচার প্রণাম প্রাণবন্ত কেন, সেটা আচার বিশিষ্ট, সেজন্য প্রাণবন্ত সেখানে বলা হয়েছে। প্রতিষ্ঠাতাহীন কৃষ্ণগাথা তো যেখানে যে শব্দই ব্যবহার করা হয়েছে তার আগেই দুটো বিশেষণ দেওয়া হয়েছে শাস্ত্রে, একটা ভালো একটা খারাপ। যখনই প্রতিষ্ঠার কথা এলো তখনই জড়িয়ে প্রতিষ্ঠা, আবার একটা আছে শব্দ বৈষ্ণবী প্রতিষ্ঠা। তাহলে প্রতিষ্ঠাতাহীন কৃষ্ণগাথা মানে কৃষ্ণগাথা কৃষ্ণের গুণগান, বৈষ্ণবের গুণগান, শ্রী গুরুপাদের গুণগান, এ সবটাই বৈষ্ণব প্রতিষ্ঠায় ঘোষিত। এখন সেই কীর্তন করতে গিয়ে, তাদের গুণগান করতে গিয়ে যদি আমার আমিত্ব যদি না ঘটে, তাহলে সেখানে তো সবটাই নষ্ট হয়ে গেল। প্রাকৃত অহমিকা বর্জিত হয়ে যখন গুরুর বিঘোষাসী হৃত্য হয়ে আমরা তাঁদের গুণগান করতে শিখব পারব, তখনই আমাদের জীবন ধন্য, তার পূর্বে কিছু হচ্ছে না। তবে চেষ্টা ছাড়লে চলবে না, এটা শাস্ত্রে বলা আছে। আবৃত্তি রসকৃত উপদেশ, আর আবৃত্তি করতে হবে আমাদের, কিন্তু সে আবৃত্তির মধ্যে আন্তরিকতা থাকবে, সে আবৃত্তির মধ্যে প্রাণ থাকবে, সেই কথা বলা হয়েছে। গুরুবর্গের কথার ভিতরে বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে, বিচার রয়েছে। সরস্বতী ঠাকুর এই যে বৈষ্ণব গীত, ওই কবিতার মধ্যে আমার মনে হয় বেদ বেদান্ত উপনিষদের সব শিক্ষাই ওর ভিতরে ভরে দেওয়া আছে। ফলগু আর যুক্ত, বস্ত্র আর মুক্ত, কভুনা ভাবিও একাকার সব, আসক্তি রহিত সম্বন্ধ সহিত বিষয় সমূহ সকলই মাধব। যে ফলগু বৈরাগী কবে নিজে ত্যাগী সে না পারে কবু হইতে বৈষ্ণব যুক্ত আর ফলগু পার্থক্য দেখিয়ে দিলেন। বদ্ধ আর মুক্ত দুটো ক্ষেত্র ভিন্ন। আমি বদ্ধাবস্থায় যদি আমি মুক্ত মনে করি তাহলে বোকামি হলো, জ্ঞানী জীবন মুক্ত দশা পাইলেও করি মানে বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনয়। আবার তিনি বলেছেন এই সত্য পিঠা করি রাধা দাসকে রহি আরো ভোগ কথা বলছেন। হৃদয়িত দাস কীর্তনেতে আজ কর উচ্চেশ্বরে হরিনাম রব কীর্তন প্রভাবে স্মরণ হইবে সেকালে ভজন নির্জন সম্ভব। পূজ্যপদ নারায়ণ মহারাজ বলেছেন ওর শ্রবণ হয়নি, কিন্তু এতদিন যে কীর্তন করলেন তিন চার দিন সেই ভাবছি শ্রবণ না করে কি কৃষি করে কীর্তন করলেন তিনি, তাহলে শ্রবণ করেই কীর্তন করেছে। এখন যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর অথচ ধরা পড়ে যাচ্ছে। কীর্তন প্রভাবে স্মরণ হইবে আবার গুরু মুখনিসৃত বাণী সেটা কীর্তন করলে পরে তবে স্মরণের বিষয় হয়, সেটা কীর্তন না করলে চিত্তশুদ্ধি হয় না। ওই জন্যই বৈষ্ণব গুরু বৈষ্ণব গণের গুণগান করবার বিধান আছে। অর্থাৎ সুষ্ঠুভাবে শ্রবণ হলেই তখন কীর্তনের অধিকার, কীর্তন হলেই স্মরণ আছে। এবং তার প্রধান অধিকার কি আমারই মানব হইলে কীর্তনে অধিকার দিবে তুমি, আমারই মানব না হলে কীর্তনের অধিকার আছে। আর সেই জন্যই প্রার্থনা রয়েছে গুরুদেব কৃপাবিন্দু দিয়া তারই শেষের দিকে রয়েছে। আমারই মানব হইলে কীর্তনে অধিকার দিবে তুমি, তাহলে কীর্তনের অধিকার হচ্ছে ওইটা। প্রভুবাদ সরস্বতী ঠাকুর যে বিচার দেখিয়েছেন সুবিচার বর্তমান জগতের লোক খুব কমই বুঝে, যার জন্যে এই পূজ্যবাদ সিদ্ধান্তি মহারাজের কাছে একটা কথা শুনেছিলাম, উনি বলেছেন
যে প্রভুপাদের কথা সত্যি কথা বুঝবে কে বর্তমান দুনিয়া?
ও কথা বুঝবার লোক নাই। সেই জন্যে আমরা এই খাওয়া থাকা পড়ার এই কথা বলি, আমাদের কাজ গুছিয়ে চলে যাবে। দুনিয়ার লোক তো চায় জগতের চাকচিক্য দেখিয়ে চলে যাবে। আর কথাগুলো ধরে রাখবো, লিখে রেখে যাব, যদি কারো কোনোদিন সৌভাগ্য হয় তাহলে তারা বুঝবে। কিন্তু আমরা জোরজার করে কাউ কিছু বুঝাতে পারব না, ক্ষমতা নেই, দুনিয়ার সে অধিকার না যে এদের কথা কিছু বোঝে। সত্যই এগুলো তো অন্তর্দর্শন, এগুলো বুঝতে গেলে সেরকম হৃদয় তৈরি করতে হয়, তবে তো বুঝবে। সেই জন্যই এরকম কথা বলেছে, দুনিয়া এটা বুঝতে চায় না, তারা দুনিয়াদারি নিয়ে থাকবে এটাই আশা করে তারা, সুতরাং তাই করে দিয়ে যায়। গুরুপাদ বদম ঠিক এরকম কথা বহুবার বলেছেন, এই কথাই গুরুপাদ ওই কথাই বলেছেন, তথাপি তার ভিতরে একটু দিগদর্শন করেছেন এই, দুনিয়ার লোক তো এসব কথা আলোচনা করবে না, বুঝবে না, তা তোমরা কিছু শুনে রাখো। এরকম করে তার কিছু অন্তরঙ্গ সেবকগণকে কিছু কিছু বলে গেছেন, যে কথা একদিন পূজ্যপাদ নারায়ণ মহারাজ আলোচনা করেছিলেন, আলোচনার মধ্যে কথাটা তাকে সহজিয়ে, যারা তারা মনে করে যে রসকথা আলোচনাটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, কিন্তু সেটা আলোচনা করতে গেলে তো অধিকার লাগবে, সেই অধিকারীর জন্য অধিকার না এলে সে কথা আলোচনা করা চলবে না। আর সেই কথা খানিক আগেও বলেছি, অনুশ্রণীয়াত হলো গুরুপাদ পদ্মের নিকট থেকে সেটা সূত্র সুখে শ্রবণ করতে হবে, তাহলে সেটা ক্রিয়াশীল হবে, তবে বর্ণনা করবার অধিকার আছে। ভক্তিং পরাং ভগবতী কুতলেদ্ব কামম হৃদরোগম আশু অপহীনতি অচিরে নধীর, করলাম দেখা যাচ্ছে, শুনে যেতে হবে। কতদিন পরে বা কতদিনের মধ্যে গুরুপাদ পদ্ম শ্রীগুরু বৈষ্ণব আমায় কৃপা করবেন, দয়া করবেন, তত্ত্ব দর্শন আমার হৃদয়ে প্রকাশ করবেন, তার জন্য নিশ্চয়ই অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু আমরা প্রচেষ্টা ছাড়ব, সেই কথাই শাস্ত্রের সব জায়গায় বলা আছে। সরস্বতী ঠাকুর যে সময় এসেছিলেন তখন সময়টা সামাজিক অবস্থাটা খুবই খারাপ ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের সময় তো খুবই ছিল, তারপর সরস্বতী ঠাকুর এসেছেন খানিকটা তৈরি সিংহাসন, অনেকটা তৈরি হয়ে গেছে তখন জগতের অবস্থা, উনি হচ্ছে খুব ভালো রকম তৈরি হয়ে গেছে তখন রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা, তারপরে সরস্বতী ঠাকুর তার উপরে বসে প্রচার করেছে। কিন্তু তথাপি জগৎ জঞ্জাল প্রচুর পরিমাণে ছিল, যার জন্যে ওই নাম হট্টে জোরদার বলে পরিচয় দিলেন ভক্তিবিনোদ ঠাকুর, ঝাড়ু অনেক লাগিয়েছেন, তথাপি ধুলি কাঁকড় প্রচুর ছিল, সরস্বতী ঠাকুর সেইটাই আবার ঝাড়ু লাগিয়েছে। ও কিন্তু চিরদিনই থাকবে কম বেশি, গুরুপাদ পদ্মও কাজ করেছেন, মায়াবাদ নিরাজ গিয়ে সরস্বতী ঠাকুরের যেন এক চেটিয়া কার্য ছিল, তার গুরুপাদ পদ্মের বেলা তো ওটা ছিল। এখন তো লোক মায়াবাদ কিটা বোঝেই না, এখন এমন অবস্থা হয়ে গেছে যে মায়াবাদ কিটা লোকে বোঝেই না, আর তার মায়াবাদের খণ্ডন আবার কি, খুব সাদা সিধে সরল ভাবে আমরা এসে গেছি, তো সেই জন্য এখন আর তত্ত্ব দর্শন নিয়ে আলোচনা করবার কোন সুযোগ নেই, আমার মাথাই ঢোকে না। সরস্বতী ঠাকুরের সময়টা যা ছিল, যা বর্ণনা করা হয়েছে, দুঃখলে কুশোত্তমাত চার সম্প্রদায়ের কথা তো উল্লেখ করা হয়েছে, সরস্বতী ঠাকুর ওই রকম একটা সময়তে আবির্ভূত হয়েছে, জগতের কাছে কিছু নূতন আলো এনেছে। সরস্বতী ঠাকুরের যে অতিমস্ত জীবনী আপনাদের তো অনেকেরই পড়া আছে, আলোচনা আছে। অতি শিশু বয়সেই তিনি যে অসাধারণ ক্ষমতা দেখিয়েছেন, এটা মহাজনগণের ভিতরে, মহাপুরুষগণের ভিতরে সব দেখা যায়, সাধারণ শিশুর ভিতরে ওটা দেখা যায় না, সম্ভব না। অতি অল্প বয়সেই তিনি, তখন কত, তিনি বোধ হয় ক্লাস ফাইভ সিক্সে পড়তেন, সেই সময় সে নৃসিংহ মন্ত্র পেলেন, হরিনাম পেলেন, নৃসিংহ মন্ত্র পেলেন, তারপরেই কুর্মদেবের পূজার ভার পেলেন। রামবাগান ভক্তি ভবনে সমস্ত দুনিয়াটাকে যেন তিনি ওলট পালট করেছিল, তখনকার তিনি ওই তার প্রচারের ফলে অন্যান্য যত সব অপর সম্প্রদায় ছিল তারা সব যেন সেই ইন্দুকে তারা মনে করেন, মনে করেছেন, বলেছিলেন তারা যে সত্যি যদি আর দশ বছর থাকতেন তাহলে দুনিয়া থেকে বোধহয় অবসম্প্রদায় তারা বাড়ি অন্ধকার না থাকলে আলোর ঐশ্বর্য বিধান হয় না, সেই জন্যই হয়তো ওরা মাঝে মাঝে কিছু মারে, তাদের কর্তব্য তারা করে গেছেন। এর সঙ্গে কালপ্রভাব আছে, কালপ্রভাবে যতটুকু হওয়ার সেটুকু হবে, আমাদের তো শাস্ত্র মানতে হবে। তো সেখানে দেখা যাচ্ছে কালিন ইন্দ্রিয় বর্গা বিভক্তি মার্গ ইহ কন্টক কৌটি রুদ্ধ, শেষ হয়ে যাবে তবে আমরা কিছু করব এমন কোন ক্ষেত্র নাই। সেই জন্যই সরস্বতী ঠাকুরের উক্তি আছে যে আমরা এই সংসারে এসেছি দুদিনের অনিত্য সংসার, কোন রকম করে সাধন ভজন করে আমরা চলে যাব। তিনিই বলেছেন আমরা জগতে ইট কাঠটা পরে মিস্ত্রি হতে আসিনি, আমরা চৈতন্যবাণীর পিয়ন মাত্র। তিনিই বলেছেন যে আমি আমার গুরুর আজ্ঞা পালন করতে গিয়ে, বৈষ্ণব গুরুর আজ্ঞা পালন করতে গিয়ে আমি দাম্ভিক হতে পারি, চরম বৈষ্ণব গুরুর আজ্ঞা পালন করতে গিয়ে যদি আমাকে নরকে যেতে হয় তাও আমি প্রস্তুত, আমি এত বড় দাম দিই। তিনি বলেছেন, প্রচারে গিয়েছিলেন ফরিদপুরে বেরামগঞ্জে, সেখানে গিয়ে বক্তৃতায় বললেন যে আমি ভগবানের মহাপ্রভুর এক পয়সা বাঁচাতে গিয়ে লক্ষ লক্ষে খুন করতে পারি, যার জন্যে ফুল বুঝাবুঝি হয়েছিল সেখানে তার ব্যাখ্যাও তিনি দিলেন। আমি খুন করবো বলেছি ওটা আমার বড় কথা না, মহাপ্রভুর একটা পয়সা বাঁচানোটাই হলো আমার পক্ষ। অদ্ভুত অদ্ভুত ধরনের কথাগুলো সাধু মহাপুরুষ সাধারণ মানুষ তো বুঝতে পারে না, এগুলো তাদের অন্তরের যে ভাব সেটা বুঝতে পারাটাই মুশকিল। সমশীলা ভোজন্তি ওই কথাটা, সমশীল না হলে তো বুঝতে পারা যাবে না, বিশ্রম্ভ না হলে সেবক না হলে তো বুঝতে পারা যাবে না, অনুধাবন করতে পারা যাবে না। তার আশয় গুরুবর্গের আশয় বুঝতে পারা ঠিক সেই রকম ধরনের তো হওয়া চাই, যোগ্য আমি যোগ্য দামি সমজাতীয় হওয়া চাই, একই ক্যাটেগরির হওয়া চাই, তাহলে কি করে হবে। কথাগুলোই যেন অদ্ভুত ধরনের, যার জন্য সরস্বতী ঠাকুর বললেন যে এগুলো সব স্টার্টলিং পারপ্লেক্সি, বুঝতে কষ্ট হয়, হরি কথা শুনিলেই সন্দেহ আসে। গুরুবর্গ কোন হরি কথা আলোচনা করছেন, তিনি কোন ব্যাখ্যা করছেন, কিন্তু এমন সব জিনিস উঠে গেল আমাদের ভিতরে, অনেকের ভিতরে সেইগুলো উঁকি ঝুঁকি মারে, ও বোধ হয় আমাকে লক্ষ্য করেই বোধ হয় বলছে। মানুষের ভিতরে যে ভুল দুষ্কৃতি আছে, মানুষের ভিতরে যে দুর্বলতা আছে, এইগুলো সবই তাদের মুক্তি দিয়ে সবটা কেড়ে যায়। ওই যে মানব জয়সঙ্গ মুক্তিহীন সর্বসংখ্যা শ্রীয়ন্তি চাষ্য কর্মণি দৃষ্টি অভিলাষমণি ইত্যাদি হৃদয় গ্রন্থি, তাদের কথা তো ওই রকমই ধরনের ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতায় পূর্ণ হয়। যত রকম ধরনের আমাদের সংশয় আছে এ কথা তরুবার ছাত্রীগুলো আছে যে আমরা এমনই হতভাগা যে আমাদের তিন রকম দোষী সবসময় এগুলি আছে। এই গীতার মধ্যে যা বলি অজ্ঞচক্র বিধান হচ্ছে সংশয় আপনাদিন হচ্ছে, অজ্ঞতা থাকলে তার না সমর্থন হয়, অশ্রদ্ধাদি হলে তার বিনা সহজ সম্ভব, আর তৃতীয় হচ্ছে অশ্রদ্ধা। কোনো রেহাই নেই, কিন্তু আমাদের ঘাটতি কি হবে, গৃহস্থী লাভ করতে গেলে এই চিন্তিত বাদ দিতে হবে, গৃহস্থী লাভ করতে হবে। কথার ভিতরে আনুগত্যই আমাদের একমাত্র জীবন, এমন ধরনের কথাগুলো আছে। সেখানে বলছেন কারণ বিজয়াতি শ্রীকৃষ্ণ সংকীর্তনম, এটাই হল গৌরী আমাদের উপাস্য, কোনটাকে বলব যে কথাটাই বলেছেন সেইটাই খুব সুন্দর কথা, এবং এটা যেন জগতে যত রকম মনি আছে সবটাই যেন সেই রকম পয়সা এক কথায় সমস্ত ছাত্রের আর সংকলন করেছে, এবং সেটা শুধু ইন্টেলেকচুয়ালিটি নিয়ে করেছেন তা না,
তারা যে জিনিস দিতে এসেছেন পরাজগৎ থেকে সেই জিনিসটা বিতরণ করেছেন তাদের ওই শাস্ত্রের মাধ্যমে। আমরা অনুমোদন করতে পারব তারা কথা নয়।